22 رمضان 1437 ہجری
مگر ہمارا جینا اللہ پر مبنی
شکروار
زندگی کا
بات تراوی
لیکن میں کہا کرتا ہوں کہ آج کل ہم نے اپنی
توشی جولائی
2015 اور بیت کے سمیت اور پھر ملے
چھاپڑا مسجد شاپ بیت جامع مسجد
نعمت سے نوازا ہے کہ حضرت والا کی صحبت میں حضرت والا کی دیوار مقدسہ سے وہ باتیں سنتے ہیں جو نہ کہیں پہاڑوں پر نہ جنگلوں میں نہ دریاؤں کے موجوں میں نہ پہاڑوں کی چوٹیوں پر مل سکتی ہے جو باتیں حضرت والا کی زبان مقدسہ سے ہم سنتے ہیں اور آج حضرت والا کی کوئی جو برکات سے میرا میل بات اسی سے متعلق آئے کہ حضرت والا جو باتیں بیان فرماتے ہیں وہ باتیں ایسی قیمتی باتیں ہیں قیمتی باتیں ہیں کہ پہاڑوں کے نیچے جو خزانہ مضمون ہے اور جنگلوں میں جو خزانے ہیں اور سمندروں کے نیچے جو گہرائی کے جو خزانے ہیں اور جوانوں کے اندر جو خزانے ہیں اور انسانوں کے پاس جتنے جتنے سوالات ہیں ہم سب کو پوری دنیا کے لوگ سب بیچ کر سب کو فروخت کر کے بھی جو باتیں حضرت والا بیان فرماتے ہیں ان باتوں کو خریدنا چاہیں گے تو ہم خرید نہیں سکتے ہیں اور اللہ تعالیٰ کا ہمارے اوپر عظیم نعمت عظیم نعمت جس نعمت کا سکھ ہم آج سے پوری زندگی سجدہ میں پورے خیال کیے رہیں گے اس وقت تک ہر تلام ہوگا اور جس عظیم نعمت کے بارے میں ہمارے حضرت والا کے بیان کرنے کا جو اسلوب ہے جو طریقہ ہے وہ طریقہ ہم سب کے دلوں میں دین کی طرف جان گھستا ہے اور ان پر اس کو اثر ہوتا ہے اور وہ باتیں کہ ایسی عظیم نعمت میں تھی جس نعمت کو حاصل تھوڑی سی حاصل ہونے کے بعد تھوڑا سا مزہ حاصل ہونے کے بعد ایسا محسوس ہوتا ہے کہ بس ہمیں سب کچھ مل گیا آپ کسی بات کی نہ رہا حضرت والا سے بہت 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 دھنیہ واد ہے سب کو خوب خوب آپ کی محبت
سنا ہوئے مان یہ سنا ہو نا হবিগঞ্জ গেছিলাম যে ওখানে আলহামদুলিল্লাহ মক্কা শরীফেরও কবিতা আছে মদিনা শরীফেরও কবিতা আছে দরিয়ার উপরেরও কবিতা আছে আল্লাহ আজকেরটা কি জন্য শোনাও না কি হয়েছে আজকেরটা আজকে শুনতে খুব ইচ্ছা করে যা পারো শোনাও না হয় আল্লাহ আমাদের মাফ করে দেন আফসোসের বিষয় নেই মুসলিম বিশ্ব হর জায়গায় খালি কেবল গণতন্ত্রের ওয়াজ ঘুম থেকে জাগলে গণতন্ত্র, শুইতে গেলে গণতন্ত্র, উঠলে গণতন্ত্র, আরে কি মামলা! এই বাক স্বাধীনতা ভালো কথা, এটা তো জরুরি। আর এটা বাইরে সে মত প্রকাশের স্বাধীনতা, যা মন চায় সব বলতে পারবা, আর যা মন চায় সব বলে কেমনে? যেটা বললে আল্লাহ নারাজ, আল্লাহর রসুল নারাজ, সেটা কেমনে বলা যাবে? যে কথা বললে আরেকজনের সম্মানে আঘাত, সেটা কিভাবে বলা যাবে? যেটা আরেকজনের হক নষ্ট করে সেই কথা কিভাবে বলা যাবে? মত প্রকাশের স্বাধীনতা, পশ্চিমাদের যত পাগলামি সেগুলো মুসলিম বিশ্বের নেতারাও কেন যে এগুলো বলতে থাকে আল্লাহই ভালো জানে। হ্যাঁ, আল্লাহ তাআলা এই নেতৃবৃন্দের এইসব বিষয়ে ভাববার তৌফিক দান করে। আল্লাহর ঈমান যার ভিতরে আছে, ইসলাম যার ভিতরে আছে, সবকিছুকে আল্লাহ রসুলের সন্তুষ্টির আলোকে যাচাই করতে বাধ্য। এটা আমার আখেরাতের জন্য উপকারী কিনা, ক্ষতিকর কিনা যাচাই করা জরুরি। হযরত থানভী বলছেন যে দিনরাত ২৪ ঘন্টার প্রতিটি মুহূর্তে আমাদের কর্তব্য যে আমরা এটা খেয়াল রাখবো যে কথা আমি বলছি, যে কাজ আমি করতেছি, যে আচরণটা আমি করতেছি, এটার দ্বারা আল্লাহ রাজি কিনা নারাজ, আল্লাহ সন্তুষ্ট না অসন্তুষ্ট, এটার কারণে আমার আখেরাতের লাভ হবে না ক্ষতি, সবসময় এটার খেয়াল রাখাচ্ছে। এই বুঝ নাই লোকদের মধ্যে, আমল যাদের মধ্যে আমল পদে হয়েছে, আমল আর আমল, কিন্তু বুঝ একটু নাই। যার কারণে হয় কি, একদিকে আমল করা হয় আরেকদিকে সব বরবাদ হইতে থাকে। ওর বিরুদ্ধে গিব, ওর বিরুদ্ধে হিংসা, ওর বিরুদ্ধে কূটনামি, ওর বিরুদ্ধে চক্রান্ত, ষড়যন্ত্র থাকলো কি? কিছুই তো থাকলো না। ইসলাম এমন নিচু জীবন শিখায় না তো, তাই না? অনুরূপ ভাবে যে একদিকে দেশের খেদমত করলাম, ইসলামের খেদমত করলাম, বিদর্ভীদের সঙ্গে এসা সম্পর্ক রাখলাম যেটা আমার ইসলামের সবকিছু একদম রসাতলে নিয়ে গেল, তো কবরস্থানে যাওয়ার পরে আমার থাকবে কি? কিছুই তো নাই। বহুতই আফসোসের বিষয়, আল্লাহ তাআলা মুসলমানদেরকে, বিশেষ করে মুসলিম নেতৃবৃন্দকে খালেস ইসলামী জীবন লালনের পূর্ণ ফিকির দান করে। চলো আজকে জুমার দিন ছিল না, এসা মামলা যে সকালে ঘুম জরুরি, আজকে তো ভোরে হাঁটতেও যায়নি যাতে জলদি ঘুমানো যায়, কিন্তু কি করবো, এসা যে ঘুমই আসে না। যখন কবিতার লেখার মতো এসা মৌকা হয় আল্লাহ পাকের শান, যে জানি না আমি কিছুই, কিন্তু ঘুম আসে না। পরে হয়তো উঠে বসলাম, দেখা গেল একটা কবিতা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, ফের শুইলাম, তো আল্লাহ পাকের রহমতে ঘুম আসে। আজি মোহাম্মদ, চলো Thank you. মাথায় একটু বুদ্ধি শুদ্ধি আসলে মনে করে এক একজন মনে করে আমি বিরাট জ্ঞানী, ইংলিশে বক্তৃতা পারি, হ্যাঁ আমি বড় বড় সম্মেলনে ভাষণ দিতে পারি, আমার বক্তৃতা 10,000 অ্যাডভোকেটের সামনে আমাকে ধন্যবাদ জানায়, হ্যাঁ এরপরে আমি সংসদ ভবনে চলে গেছি তো আমি অনেক বড় জ্ঞানী হয়ে গেছি, হ্যাঁ না আমি রাষ্ট্র পরিচালনা করছি তো আমি অনেক জ্ঞানী, জাতিসংঘে যাই ওখানে ভাষণ দিতে আমি বড় জ্ঞানী। জ্ঞানী সে যে মহাজ্ঞানী, আল্লাহর জ্ঞানের আলো যার মাথায় আসছে তাকে জ্ঞানী বলে। মহাজ্ঞানী আল্লাহর জ্ঞানের আলো যার মাথায় আসে, হৃদয়ে আসে, সেই জ্ঞানী হয়। আর না হলে নমরুদ সে কিসের জ্ঞানী? রাষ্ট্র চালাইতে জানতো বটে, কিন্তু এই জ্ঞান অকেজ অচল, যে জ্ঞান তাকে মানুষ করতে পারে না সেটা জ্ঞান না। জ্ঞান তাকে বলে যে জ্ঞান দ্বারা মহাজ্ঞানী আল্লাহর সন্ধান এবং সম্পর্ক এবং বন্ধুত্ব মানুষ অর্জন করে, সেটাকে জ্ঞান বলে। শুনতেছেন ভাইয়ারা? জ্ঞানের জ্ঞানের সংজ্ঞা শুনেন এখানে। এইভাবেই বলো, চলো কলের লাঙ্গল একটা বানায়া মহাজ্ঞানী বিরাট বিজ্ঞানী এরূপ প্লেন উড়াই দিছে আকাশে, তাহলে তার কথাই কি? হ্যাঁ না হুশ ঠিক নাই আর এরপর থেকে, আরে তোমার মাথা, যে মাথা দিয়া, যেই মাথার জ্ঞান দিয়া তুমি এই লোহা লক্করের একটা যন্ত্রকে আকাশে উড়াইতে সক্ষম হইলা, এরোপ্লেন বা রকেট যাই হোক, চাই সেটা মঙ্গল অতিক্রম করুক না কেন, কিন্তু তোমার মস্তিষ্কে যে জ্ঞান করা যিনি দান করলেন তিনি কত বড় মহাজ্ঞানী, সেটা কি তোমার চিন্তা করা উচিত ছিল না? এই জ্ঞানের কণা যিনি দানকারী তার সম্মুখে মাথা নত করা উচিত ছিল না? ওই মাথা মাথাই না, যে মাথা মাথার দাতার সামনে নত হইতে শিখে নেই, সেটা মানুষের মাথা থাকলো কোথায়? হ্যাঁ বড় ওয়া ওয়া যখন ঘোলা থেকে আর ছোটবেলা থেকে আমি কোথাও দূরে কোথাও যাইতাম না, বাড়িতেই থাকতাম, মাদ্রাসায় যাইতাম, পড়াশোনা করতাম, প্রথম স্কুলে ফের মাদ্রাসায় গেলে মাও বাড়ি যাইতাম, আর দূরে কোথাও যাওয়ার চিন্তাই করতে পারিনি। তাই না যে তো যখন সর্বপ্রথম ঢাকাতে আসতে রয়েছি লঞ্চে, তো ঢাকা ভাই কি মামলা কি জানে, ঢাকার এক হুজুর যার সঙ্গে আমরা প্রথম আসতেছিলাম আর কি, বোলা থেকে আমরা কয়েকজন, তো খালি চোখ বড় বড় করে খালি তাকায় দেখি কি কোন দিকে মানে ঢাকা আসলো কিনা, আরে কোথায় ঢাকা, এখন হয়তো 8-10 ঘন্টা 8-10 ঘন্টা লাগবে, আগের থেকে তাকায় দেখে দেখি তো কোন জায়গায় ওই হঠাৎ 3-4টা বা 5টা একসঙ্গে বাতি জ্বলতে দেখা যায়, তো ওইটা কি হলো? ওইটা একটা কোন বাজার টাজার গুলো আছে, আচ্ছা ঠিক আছে ঢাকা তো না গুলো ঢাকা, তো এরকম কারণ জীবনে তো গাঁও গ্রামে থাকছি, কোনোদিন তো ওই বিদ্যুৎ তো আমরা দেখি নাই না, পরে যখন ওই এক জায়গায় আসলাম দেখলাম আরে এত বাতি জ্বলে, বাপরে কি ব্যাপার, তো আমাদের সঙ্গীতে সেই উল্লাস কি তার খুব উল্লসিত উচ্ছ্বসিত, এক এক নতুন নতুন জিনিস দেখ, কয়টা চাঁদপুর দেখা যায়, চাঁদপুর, ও হো বাপরে চাঁদপুর এত সুন্দর, বাতি আর বাতি, পরে টাকা যতই কাছে আসি তো ওই যে সাইডে সাইডে গাড়ি চলে বাতি চলে এইটা ওইটা বলতে না, এখনো টাকা না, টাকা আসলাম দেখলাম আলোর বন্যা, আলো আর আলো, আলোর বন্যা চতুর্দিকে এত সব বাতি বুদ্ধি। তো পৃথিবীর যেই শহরেই যাবেন বিদ্যুতের আলো সারাটা বিশ্বকে এমন আলোকিত করে রাখে আজব, এরোপ্লেনে উঠলে রাত্রিবেলা যে যখন যাইতে থাকা হয় এক এক দেশের উপর দিয়া ক্যালসা তামামা জ্বলতেই আছে সব, মনে হয় যে এক পৃথিবী সব আলোকিত, কিন্তু সারা বিশ্ব বিজ্ঞানীদের আবিষ্কৃত বিদ্যুতের আলোতে এতটা আলোকিত, মানুষ তাতে ধন্য বটে, কিন্তু এই সবগুলো বিদ্যুতের আলোকে একত্রিত করলে এটা কি একটা সূর্যের আলোর সমান হবে? তো কি নিয়ে গর্ব করা, কোন জ্ঞানের উপর গর্ব করা যে আমরা এত কিছু করে ফেলছি, কি করে ফেলছি আমরা? আমরা তো আমাদের জরুরতটুকু পুরা করতে এখনো সক্ষম না, আল্লাহ পাকের কাছে আমরা এত মোহতাজ সর্ব বিষয়ে। হ্যাঁ, এরপর মাশাল নাক তো কথা বলে না, নাকের হাজার কি লাও, তুই একটা কথা কবি অন্তত কোথায় কয় না, তাই না? তারপরে যে হাতের মধ্যে নিজেই ঘুষাও, নিজের গালে নিজেই কয়টা কিল মারো, কথা কো, তোরে কত পাউডার লাগাইলাম, সরু লাগাইলাম, কথা কো, তুই কথা কই না গালে, গালের চামড়ায় কথা বলে তো, ফের চুলে কত তেল দিলা, তুই কথা কো, মাথায় তুই মাথা সেরা, তুই কথা কো, কথা কো নাহলে তোরে খাইছি, কথা কয় না মাথায়, কিছুই তো কথা বলে না, কথা বলে শুধু এই একটা নির্দিষ্ট অংশ জিহ্বা, এটাকে নাড়াচাড়া দিলে ফের মানুষ তাও আজব, যে ইচ্ছা করলেই কথা বলে, কি আজব লাগে, উফু আশ্চর্য, মানুষের কি যা ইচ্ছা করে তাই কথা বাইরে হয়, কি বিস্ময়, আল্লাহ একবার কি বিস্ময় করো কুদরত, কিভাবে এই নিয়ামতের শুকর আদায় করা সম্ভব চিন্তা করা যায়। হ্যাঁ, এই বাকশক্তি তোমার বাবা দিয়েছেন তোমার এই জিহ্বার মধ্যে, রসনা মানে জিহ্বা, তোমার রসনার ভিতরে বাকশক্তি কে দিলেন, প্রত্যেক আছে একদমই লাভ দিয়ে উঠে, আমি আল্লাহ মানি না, রাসুল মানি না, চিৎকার শুরু করো, হ্যাঁ হজ মানি না, উমরা মানি না, মক্কা মানি না, কিছুই মানি না, একদম মুহূর্তের মধ্যে, আর হঠাৎ ডায়রিয়া আরম্ভ হলো ভয়ঙ্কর, এখন আর চোখেও দেখে না, কানেও শুনে না, হাঁটতেও পারে না, দুই তিনজনের চেঁচায় নিয়ে বাথরুমে উঠায়, এদিকে কাপড় চোপড় সব নষ্ট করে দেয়, যে মিস্টার বিজ্ঞানী খবর কে, কথাই কয় না মিস্টার বিজ্ঞানী, এত এতদিন তো সারা বিশ্বকে প্রকম্পিত করতেছিলা তুমি, হ্যাঁ ডক্টর সাহেব, এটা এখন আর কথাই বাইরে না মুখ দিয়া, ডায়রিয়ার তীব্রতায় কথা বুঝেন নাই, হ্যাঁ যতক্ষণ আল্লাহ পাক দেহে গায়ে শক্তি রাখেন, তেল রাখেন, ততক্ষণ পর্যন্ত হুশ থাকে না, শয়তান ঘাড়ে এমন সওয়ার হয়, তাই না? আল্লাহ তাআলা আমাদেরকে নিজ দয়া মেহরবানি করে ঈমান ইসলামের দৌলতের উপরে কায়েম রাখেন। আমার কথা বুঝতে পারেন, এই সকল বিষয়ের যদি ব্যাপক আলোচনা চর্চা হয় তো জেনারেল শিক্ষিত যে সকল ছেলেপেলেরা আজকাল পথ হারাইতেছে হয়তো ইনশাআল্লাহ তাদের ভিতরে আবার ইমানি চেতনা জাগ্রত হবে ইনশাআল্লাহ। মা বাবার উচিত, মুরব্বীদের উচিত সন্তানদেরকে ছোটবেলা থেকে আল্লাহর একত্ববাদের দিকে আকৃষ্ট করে আল্লাহ পাকের পরিচয় শিখাইতে থাকা। ছোট বাচ্চাকে নিয়েই বলে যে ওই যে চাঁদ দেখো কি সুন্দর, তো সে তো দেখে চাঁদ দেখলে ভালো লাগে, বলে যে এটা এটা আল্লাহ বানাইছেন আমাদের আল্লাহ। আর ছোট্ট শিশুর মন নির্দাক থাকে, নিখুঁত থাকে, নিষ্কলঙ্ক থাকে। হাদিস শরীফ আছে, কোরআন শরীফ আছে, ফিতরাতুল্লাহি ফাতারান্নাস আলাইহা, নির্দাক একটা মননের উপরে আল্লাহ মানুষ সৃষ্টি করেছে। যে মনটা সৃষ্টির পর থেকে জন্মের পর থেকে যে নিজের অজান্তেই মহান আল্লাহকে খুঁজতেই থাকে, এজন্য ছোট্ট শিশুর মুখে আল্লাহর নাম তুলে দিলে সে হাসতে থাকে, মজা নিয়ে নিয়ে আল্লাহর নাম বলতে থাকে। হ্যাঁ, এই নদীর পাড়ে, এই যে এখানে পাশে নদী আছে না, নদীর পাড়ে এক হিন্দু মহিলা আমাদের হাজি গুলাম মুস্তফা সাহেবের বাসায় আসা যাওয়া করত। তো সে একবার পর্দার আড়াল থেকে ওই বাসায় আমাকে বলতেছিল যে আমার বাচ্চার একটা বিষয় বলি। কি বিষয়? বলে যে আমার বাচ্চা এই জন্মের পর থেকে ওর হাব ভাবটা ভিন্ন। হ্যাঁ, বলে যে ওরে ঘুম পড়াইতে নিলে ও ঘুমাবে ঘুমাবে এইভাবে আল্লাহ 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 এই বলতে বলতে পরে পরে ঘুমায় যায়। এরপরে একটু বড় হয়েছে, এখন বলে এই বলতে 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 ঘুমায় যায়। এখন ওই হিন্দুরা তারা চিন্তিত যে ব্যাপার কি, ছোট বাচ্চা এরকম করে কেন? তো তখন তারা বলতেছিল মনে হয় কোনো দেবতা হবে, মনে হয় কোনো দেবতা হবে। এতে বোঝা যায় যে কালেমা যারা পড়ে সব দেবতা, যারা কালেমা পড়ে সব দেবতা, মানে অর্থাৎ কালেমা পড়ার কারণে তাকে মনে করতেছে ওর একটা সম্মানিত জীবন হবে, একটা সুন্দর জীবন হবে, একটা উন্নত জীবন হবে। সেই দৃষ্টিকোণ থেকে তাকে দেবতা বলছে। এতে বোঝা যায় ইমানের পর যে পবিত্র এবং উন্নত জীবন অর্জন হয় অটোমেটিকলি সে দেবতার মতোই মর্যাদা রসিক হয়ে যায়। কথা বুঝেন নাই? হ্যাঁ, চলো ভাই। আমার প্রিয় মুর্শিদ রহমুল্লাহ ভারতে রেল লাইনে রেলে সফর করতেছিলেন, হজরতের মোর্শেদ সাহাবির ফুলপুর রহমুল্লাহ বিরাট বড় আলেম, বড় বুজুর্গ ওলি আল্লাহ, তিনি রেলে ছিলেন, অসুস্থ মানুষ, দুর্বল বৃদ্ধ। আমার প্রিয় মুর্শিদ তার পা দাবাইতেছিলেন। এক হিন্দু দূর থেকে তাকায় তাকে গভীর ভাবে দেখতেছিল, কি ব্যাপার কি ট্রেনের মধ্যে এরকম করে হাত পা টিপে টাপে দাবায়, ব্যাপার কি? আর ও হলদর তো দাবাইতেই আছেন খুব মজা নিয়ে, বড় শ্রদ্ধা এবং ভক্তির সাথে। অনেক অনেক দৃশ্য দেখে হিন্দু আসছে কাছে, আইসা বলে যে কে তোমার কি লাগে? আমার মোর্শেদ বলে যে আমি ভাবলাম যদি ওকে আমি বলি আমার মোর্শেদ লাগেন বা পীর লাগেন ও কি বুঝবে। পরে আমি বললাম গুরু হ্যায় মেরে গুরু, আমার গুরু। তো সে হজরত বলেন যে সে হিন্দিতে বলাতে সে বুঝতে পারবে, সে খুশি হয়েছে, বললো আর চোখ দিয়ে ইশারা দিয়ে পরে বলতে ঠিক আছে। পরে বলছে সেবা করে তো মেওয়া খায়, সেবা করে তো মেওয়া খায়, সেবা করলে এটার ফল পাইবা। হিন্দু বেচারারা তো দাঁড়িয়ে দেখে যে ওর ভিতরে একটা ভালো গুণ আছে, বড় কোনো শোভা আছে, বড় কোনো আকর্ষণ আছে, বড় কোনো একটা মর্যাদার আসন আছে, ওর দিকে ঝুঁকে তারা দেবতা মানতে শুরু করে। এরা তো হনুমানকেও দেবতা মানে, হনুমান হনুমানকে হনুমান বলে না, হনুমানজি বলে, হনুমানজি। কথা বুঝো নাই? শুনছি যে ইঁদুরকেও নাকি তারা খুব সম্মান করে, আপনারা জানেন না নাকি? আর এটা জানেন না, ইঁদুরকেও ওরা সম্মান করে, ইঁদুর মারেন না তো। এজন্য ওই এক মন্দিরে কয়েক লক্ষ ইঁদুর জমা হয়েছিল, ওখানে এক সাধু এক সাধক ওখানে সাধনা করত, হাজার হাজার ইঁদুর আইসা গর্দানের উপর লাফালাফি ছুটাছুটি শুয়ে আছে চুপ করে। এ তো সব কি বলবেন, দেবতার দল, তাদেরকে দেবতাকে তো কিছু বলা যায় না। এসা এক মামলা, আল্লাহ তাআলা তো আমাদের উপর মেহরবানি করছেন যে সব সৃষ্টি স্রষ্টা শুধুই একজন, যার তোমরা বন্দেগী করবে। আল্লাহ পাক আমাদের প্রতি দয়া করছেন, এটা এগুলো ভুল করিস না, কিন্তু এগুলো সব সৃষ্টি, ছোট হোক কিংবা বড় হোক, সব সৃষ্টি স্রষ্টা শুধুই আমি, কেবল আমারই বন্দেগী করবে আর কারো না। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন কি এটা কি জিনিস, আরে তো অনেক বড় অনেক আলো, তো ওই যে আমার বোলার থেকে আসার সময় যে রোমান করছিলাম, যে যেখানে দেখি আলোর বন্যা, আরে এটাই ঢাকা নাকি, বলুন না এটা ঢাকা না, এটা ছোট্ট বাজার বুঝার ছোট্ট শহর, আছে ঠিক আছে। আরেকটা দেখলে হ্যাঁ এটা কি, এটা চাঁদপুর, আচ্ছা ঢাকা না, বলুন না ঢাকা না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন যে চাঁদ, হারি হাজা রব্বি হাজা হাজা রব্বি, এই মাম এসা সুন্দর, এইরকম আকর্ষণীয় আশ্চর্য, তাহলে কি এই আমার রব কিনা। অপেক্ষা করলে চিন্তা ভাবনা করতেছেন, পরে গেছে ডুবে, আরে এটা কতক্ষণ থাইকা পরে ডুবে যায়, ডুবলে ডাবলে তোমার আমি খোদা মানতে রাজি না, ডুবলা কেন, তুমি ডুবলে আমার দেখবে কে, আমার খেয়াল রাখবে কে, আমার খোঁজ খবর নিবে কে, আমার ভালো মন্দ দেখবে কে, তুমি আসলা দেখলাম চমৎকার লাগলো পরে ডুবে গেল, এসা ডুবলে তারে আমি খোদা মানতে রাজি না। এরপরে উনি দেখলেন যে ফালাম্মা রস সামসে বাজিবাতন, যখন দেখলেন যে কি দেদীপ্যমান, কি প্রচন্ড দীপ্তি নিয়ে সূর্য উদয় হল, তখন তিনি বললেন হাজা রব্বি হাজা একবার, হ্যাঁ না, এই তাহলে কি এই হুজুরই আমার সূর্য কিনা, হুজুর অনেক শান বলা, বড় প্রখর, বড় দীপ্তিমান, ইনি তো হুজুর, তো বড় হুজুর মনে হয়, হাজা একবার। তো এইটাও যখন ডুবছে, তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না, সর্বনাশ, এইসবের সঙ্গে আমার কোন সম্পর্ক নাই, এই সব কিছুর তিনি স্রষ্টা, তিনি আমার আল্লাহ। কোন এক ইসলামের গবেষক সাহেব এখানে এক্সিডেন্ট করে বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম কিছুক্ষণের জন্য হইলেও শিরকে লিপ্ত হয়েছেন, নাউজুবিল্লাহ তাআলা বিজাল, আল্লাহ যাকে নবুয়ত দান করবেন তিনি শিরকে লিপ্ত হইতে পারেন, একে বলে ইসলামের গবেষণা, নাউজুবিল্লাহ তাআলা বিজাল। শুনতেছেন ভাই কি আশ্চর্য, আর এক ধরনের এক শ্রেণীর ইসলাম বিভাষক মুসলমানরা আলেমদেরকে বাদ দিয়ে ওই রকম একজন গবেষকের পিছনে অনুসরণ করতেছে সারা দুনিয়া ব্যাপী, এই উপমহাদেশ ব্যাপী বিশেষভাবে, কি হলো এই মুসলমান ভাইদের। আমাদের ধারণা হয় তারা ইসলামকেই ভালোবাসেন, কিন্তু যে ইসলামের যে ইসলাম মানার জন্য যে ধ্রুবতার আলো অনুসরণ করা দরকার ছিল সেক্ষেত্রে তারা ভুল করতেছে, ধ্রুবতারা নির্ণয়ে ধ্রুব ধ্রুব তারা নির্ণয়ের ক্ষেত্রে তারা ভুল করে বসছে, তাই না। যাই হোক, তো একটা কিছু দেখলেই ওর পিছনে ছুটাছুটি, আল্লাহ পাক পবিত্র কোরআন, এটা কোরআনের হেদায়তের বাণী সরল সহজ, কিন্তু আল্লাহর পথে অটল হয়ে চললে এলমে শরীয়ত এলমে দিন নিয়া, এবং আরেকটা শর্ত আছে যে আসলাফ আকাবের আউলিয়া বুজুগানের সান্নিধ্যের নূর যদি মানুষ অন্তরে অর্জন করে, একদিকে দিনের উপর চলার নূর, আরেকদিকে হয় নবী আর না হয় নবীর কোনো খাঁটি নাই কোনো কামেলের নূর, এই সুবতের নূর, তার সান্নিধ্যের নূর, তরবিয়তের নূর, দোয়ার নূর, দুইটার সমন্বয় যখন করে, তো কোরআনের সরল সহজ কথাগুলোকে অকুল মহা সাগর তার কাছে মনে হয়। শুনতেছেন ভাই, এই সাদা মাটা কথাগুলো অকুল সাগর মনে হয়, সর্বদা কোরআনে দেখে কায়াতে সাগর আর সাগর তরঙ্গায়িত হইতেছে বলে মনে হয়, ঢেউ আর ঢেউ, তুফান আর তুফান মনে হইতে থাকে। কোরআনের কথা সহজ সরল, কিন্তু কি বিস্ময়কর, কত প্রচন্ড প্রতিপত্তি সম্পন্ন। আল্লাহ তাআলার দয়া মুসলমানদের উপরে, যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তোদের বলেন যে এই বটগাছ ওটা আমি বানাইছি, কিন্তু তুই আবার ভুল করেছ, আল্লাহ ঠিক আছে তাহলে ওদিক যাব না, ওটা আপনি বানাইছেন, বলে হ্যাঁ ঠিক আছে, এই গরু বানাইছেন, এই ওইটা তো গরু, এটা কিন্তু আমার বানানো, তোদের খাইতে দিছে, বলে আল ঠিক আছে আলহামদুলিল্লাহ। এ হলো মুসলমান, গরু তুই আবার মনে করিস গরু তোর হুজুর লাগে, না ঠিক আছে আমি মনে করবো না, তাই না, এ হলো মুসলমান। আর اذ قال له ربه اسلم قال اسلمت لله رب العالمين মাথানত কর আল্লাহ কসম মাথানত বললাম যা আপনি বলেন সেটাই সই সেটাই ঠিক সেটাই হেদায়েত সেটাই আলো সেটাই কামিয়াবি এর নাম মুসলমান শুনতেছো ভাইরা মুসলমান বিশ্বের কোথাও মাথা নোয়ে না এক মহান আল্লাহ ছাড়া আল্লাহর সামনে সে মাথা নোয়ে বস কত মহাবলে আর আল্লাহ যার সামনে নত হইতে বলেন সেখানে নত হন মা বাবকে সম্মান করো উস্তাদকে সম্মান করো দিনী মুরব্বীকে সম্মান করো আলেমদেরকে সম্মান করো বয়সে বড় তাকে সম্মান করো কেন আমার আল্লাহ বলছেন আমার আল্লাহর নির্দেশ আমার রসুলের নির্দেশ বস কত মহাবল এক আল্লাহ রসুলের সঙ্গে মুসলমানের সম্পর্ক বস মহাবল চলো এমন এক শিক্ষিত হয়েছে এরা কিছু হলে এটা প্রকৃতির দান আরে মাথা পাগল হয়ে গেছে প্রকৃতির দান হ্যাঁ ঈদ মৌসুমে বাজার থেকে সুন্দর কাপড় নিয়ে আসছে বাবা কত কষ্ট করে বেচারা চাকরি বাকরি করছে বা পয়সা ইনকাম করছে মাথার ঘাম পায়ে ফেলছে রক্ত পানি করছে পরে ছেলে পেলে এক একজন বিএ পাস এম এ পাস ইত্যাদি ডক্টর মাস্টার প্রফেসর বাবা আইনের সকলের সব এবং বিবিকে বাচ্চাদেরকে সুন্দর সুন্দর পোশাক দিছে লোকেরা হঠাৎ আসা জিজ্ঞেস করলো মেহমানরা এগুলোই নতুন নতুন দেখতেছি পোশাক ব্যাপার কি এগুলো তো আগে দেখছি না কয়েকদিন আগে বলে এগুলি সব প্রকৃতির দান এগুলি সব প্রকৃতির দান এই উত্তর যে দেবে সে কি জ্ঞানী জ্ঞানী মানুষ তাহলে খেতের মধ্যে ধান দেন গম দেন গাছের মাথায় আম দেন জাম দেন কাঁঠাল দেন আনারস দেন আঙ্গুর দেন এসব করতে কি হয় এটা প্রকৃতির দান প্রকৃতিকে বাপ ডাকার কেন স্বাদ জাগলো মহান রব্বুল আলমিনকে মানতে কেন সমস্যা হলো এটাই জ্ঞানের অন্ধকার এটাই জ্ঞানের অন্ধকারের বলছে প্রকৃতি কোন জিনিস প্রকৃতি কি আর প্রকৃতি নামক কোন শক্তি যদি থাকে যেটা হচ্ছে যেটা বুঝতে হলে বুঝতে হবে অন্ধকার থেকে মুক্ত হয়ে সেটা হলো প্রকৃতি মানে মহান আল্লাহর শ্রেষ্ঠ এক সুশৃঙ্খল নিজাম এবং নিয়ম এর নাম প্রকৃতি স্পষ্ট ভাষায় বোঝা চাই যে মহান আল্লাহর শ্রেষ্ঠ এবং নিয়ন্ত্রিত একটা সুশৃঙ্খল বিধিমালা নিয়ম এবং বিধান কাঁঠাল গাছ থেকে আম হয় না আম আম গাছ থেকে কাঁঠাল হয় না হ্যাঁ না এবং শুকনো জায়গাতে মাছ হয় না পানির মধ্যে গরু ছাগল হয় না তো এই যে আল্লাহ পাক এক নিয়ম রাখছেন হ্যাঁ না গরুর বিশাল বড় গরুর পেট থেকে কোনো মানুষ জন্ম হয় না মানুষের পেট থেকে কোনো গরু ছাগল জন্ম হয় না সব একটা নিয়ম আছে না এই যে নিয়ম শৃঙ্খলা এটার নাম যদি প্রকৃতি হয় তো আল্লাহর কসম নিয়ম শৃঙ্খলা যিনি নিয়ন্ত্রণ করেন তিনি তো সেরেফ মহান আল্লাহ প্রকৃতির নামে তোমার চিৎকার দেওয়ার এই কি প্রয়োজন ছিল তুমি কেন বলতে পারো না যে মহান স্রষ্টার নীতিমালা মহান স্রষ্টার নিয়ন্ত্রণ সে প্রকৃতির দান প্রকৃতির ধন এটা কি জিনিস এটা ইসলাম থেকে ইমান থেকে দূরে সরানোর একটা চালবাজি হ্যাঁ কুফরি দুনিয়া কতগুলো চালবাজি আছে কি বলবো আপনাদেরকে আমি দুনিয়ার আইন কানুন রাষ্ট্রীয় আইন কানুন এমন শক্ত এবং কঠিন যে অনেক বিষয়ে কথা বলতে গেলে এই আইনের কারণে অত্যন্ত সংযত ভাষায় কথা বলতে হয়। সারা দুনিয়াতে মুসলিম বিশ্বের নেতৃবৃন্দ সে পশ্চিমাদের দ্বারা প্রচন্ড ভাবে প্রভাবিত হইয়া এমন সব আইনের দিকে ধাবিত যেগুলোকে তারা জীবনের বুনিয়াদী রাষ্ট্রের বুনিয়াদী নীতিমালা রূপে গ্রহণ করেন, অথচ সেগুলো এক একটা প্রকারান্তরে যেকোনো ভাবে ধীরে জলদি হোক বা ডাইরেক্ট হোক অথবা ইনডাইরেক্টলি ধীরে ধীরে ইসলামের আত্মার উপরে আঘাত করতে থাকে। এগুলো কারো যদি বুঝতে ইচ্ছা করে আসেন, আপনাকে দীর্ঘ সময় বুঝানোর চেষ্টা করব। এরপর যদি আপনি মনে করেন আমি ভুল বলছি আমাকে বুঝিয়ে দিয়ে যান। হ্যাঁ চলো নাম আছিল কি আইনউদ্দিন আলাদ, ওর সুরে পড়ার দরকার ছিল এই কবিতা, যাতে ওদের আগুন আজকেই লাগে। ফের বড় আমি যে নিজের মা বাপ না আরেকজনের পালছে, মানুষ তাকেও সম্মান করে তাকেও শ্রদ্ধা করে। রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামকে পালছিলেন হালিমা সাদিয়া রাজিয়াল্লাহ আনহা। রসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম তাকে কি সম্মান করতেন, কি শ্রদ্ধা করতেন, হ্যাঁ না? সুবহান আল্লাহ বিহামদি। আর যে মহান প্রতিপালক আল্লাহ যিনি আমাকে পালেন, আমার মা বাপকে পালেন, আমার সকল পূর্বপুরুষদেরকে পালছেন, সেই মহান আল্লাহকে যে সেই প্রতিপালককে এবং সেই মহান অভিভাবককে যে মানতে পারে না সে জ্ঞানী না মূর্খ। চলো বলবে সমান, কি বলে বলবে কে সমান, আরে কেউ নাই কে বলবে সমান। অনেক আলেম মানুষ তালবে মৌলবি সাহেব জেনারেল শিক্ষিত কোয়ালিফাইড উচ্চশিক্ষিত লোক দেখলে হাফভাবে মনে হয় যেন কাঁপতে থাকে, লজ্জা হয় সকল লোকদেরকে দেখলে। তারা উচ্চশিক্ষিত এবং সম্মানিত, এটা আমাদের মানতেই হবে। লেখাপড়া করছে, শিক্ষা তাদেরকে সম্মানের আসন দিয়েছে, ঠিক আছে, এবং তাদের দ্বারা দুনিয়ার হাজারো এই জাগতিক পার্থিব কর্মকাণ্ড পরিচালিত হয়, সম্পাদিত হয়, বড় বড় কাজ হয়। পীর সাহেব ঘুমান যে বিল্ডিং এ সেটা কোন ইঞ্জিনিয়ারের তৈরি, গাউসে আজম ঘুমান যে বিল্ডিং এ সেটা কোন ইঞ্জিনিয়ারের তৈরি, হ্যাঁ না? সব আউলিয়া সিদ্দিকীন যে মসজিদে নামাজ পড়েন সেই মসজিদটা কোন ইঞ্জিনিয়ারের পরামর্শে তৈরি, কি কথা বলেন নাই? এরকম হাজারো কর্মকাণ্ড, হাজি সাহেবরা একদম আউলিয়া সিদ্দিকীনরা দলে দলে হজ করতে চান যে এরোপ্লেনে, সেটাও কোন ইঞ্জিনিয়ারদের তৈরি। এ তো ঠিক আছে, এই লোকগুলোর দ্বারা জগতের প্রভূত কল্যাণ সাধিত হচ্ছে, এটা তো একদম নিশ্চিত, এজন্য এরা সম্মান পাওয়ার যোগ্য। কিন্তু এই জ্ঞান নিতান্তই পার্থিব জ্ঞান, কিন্তু এই জ্ঞান, এই জ্ঞানের দ্বারা মানুষকে পশুত্ব থেকে মুক্ত করা যায় না, এই জ্ঞানের দ্বারা মানুষের চরিত্রকে আলোকিত করা যায় না, মানুষের মনন মেধা চিন্তা আত্মাকে আলোকিত করা যায় না, ইঞ্জিনের জ্ঞান দিয়ে অন্তরকে আলোকিত করা যায় না, অন্তরাত্মা এবং জীবনকে আলোকিত করা, মনুষ্যত্বের অধ্যায়কে আলোকিত করার জন্য আসমানের ওহির জ্ঞান দরকার। তো জাগতিক জ্ঞান শিখলে এটাকে বলে উচ্চশিক্ষা, আর আসমানি জ্ঞান এটা হল সর্বোচ্চ শিক্ষা, সবচেয়ে উচ্চ শিক্ষা, যার উপরে কোন উচ্চ শিক্ষা আর নাই। এটা উঁচু শিক্ষা, এটা হল সর্বোচ্চ শিক্ষা। তোমাকে তো আল্লাহাক সর্বোচ্চ জ্ঞানে জ্ঞানী করছেন, তো তোমার সে জ্ঞানের কদর এবং মর্যাদা এবং মূল্যায়নের যোগ্যতা ক্ষমতা তোমার মধ্যে কেন নাই? রসুল্লাহ সাল্লাম বলছেন মাল্লাম ইয়াসাল নবীল কোরআন পালাই সামিন না, কোরআনের এলেম পাওয়ার পরে নিজেকে যে ধনী মনে করে না সে আমার লোক না, আমার সাথে কোনো সম্পর্কই নেই। শুনতেছেন ভাই না? চলো ভাই চলো, ডক্টর সাহেব হয়ে গেছে, হ্যাঁ না, জিবরিল মতো কত মনে হয় যে আমি জিবরিল হয়ে গেছি, অনেক বড় ডক্টর সাহেব। জিবরিল আমিন তো সেই সেই ফেরেশতা আকাশের সমস্ত জ্ঞান পৃথিবীতে বিতরণের জন্য যিনি একমাত্র মাধ্যম, আসমানি সকল জ্ঞান পৃথিবীতে পৌঁছানোর জন্য তিনি মাধ্যম, কত বড় জ্ঞানী তিনি। তো লাখ ডক্টর হই বিজ্ঞানী হই, কিন্তু জিবরিলের জ্ঞানের সামনে মাথা নত করা কর্তব্য। চলো ঐশিক দানে
করি
ভাগ 99 চেয়ে বেশি। কোন যদি জঙ্গলি তালাশ করো দেখতে সাত থাকে কারো, কোন চিড়িয়াখানা যাওয়ার দরকার নাই। 99 চেয়ে বেশি। হ্যাঁ, যে এমনি তো এক হাদিস শরীফে 99 নামের কথা আছে না আল্লাহ পাকের, এর অর্থ এই 99 নামের একটা ফজিলত বয়ান করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 99 নাম যে পড়বে, এই 99 নামের গুণে নিজেকে গুণান্বিত করবে, এই 99 নাম যে মুখস্থ করবে, তো তার জন্য মস্ত বড় ফজিলতের কথা, জান্নাতের কথা, জান্নাতের সুসংবাদ। কি কথা বুঝেন নাই? কিন্তু আল্লাহ পাকের না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই আল্লাহর নাম কেবল 99টাই, এর বাইরে নেই, এটা তো বলেন নাই। হ্যাঁ, তাফসীরে মাজারিতে আছে যে আল্লাহ পাকের কোন বর্ণনায় আছে আল্লাহ পাকের 500 নাম, আবার কোন রেবায়তে আছে 500 চেয়েও বেশি নাম, 1000 নাম। আল্লাহ পাকের বহু নাম আছে, কিন্তু নবী রসুলগণ যখনই দুনিয়াতে আসছেন হযরত আদম থেকে শুরু করে সব নবী রসুল থেকে আল্লাহ পাকের আসমায়ে হুসনা বতাইতে থাকছেন, গুণবাচক নাম সমূহ বলতে থাকছেন, কিন্তু কোন যুগেই আল্লাহ পাকের কোন নাম, কোন দেব দেবতার দেব দেবীর নাম তো ছিল না, তা আল্লাহরই নাম ছিল। আর এটার দলিল কোরআন শরীফ আছে, লাহুল আসমাউল হুসনা, লাহু এটা যার মজরুর মুকাদ্দম, তো এর অর্থ কি হয় যে সুন্দর গুণবাচক নামগুলো শুধুই আল্লাহর, লাহু মানে শুধুই আল্লাহর আর কারোই নয়। এক আয়াতে ক্লিয়ার বর্ণনা এটার, কি কথা বুঝুন না? আর খুঁজতে হবে কোন জায়গায়, লাহুল আসমাউল হুসনা, সুন্দর যতগুলো নাম যেটা আল্লাহর নাম হইতে পারে সেটা সিরফ আল্লাহর জন্যই নির্ধারিত আর কারোই নয়। কোথার থেকে দেব দেবীর কথা বাইরেছে কি জানে? লেখাপড়া না করে খামোখা এত সব কথা বলা উচিত না, যতটুকু জানে মানুষ ওর ভিতরে থেকে কথা বলতে হয়, এর বাইরে গেলে মানুষের বেইজ্জত হওয়া লাগে। চলো ভাই, আর দুই তিন তাকে পেল কি বেটান, তাকে পেলে ছেলে কোথেকে আসছো তুমি? এর দরজা খুলে রেখে আসছে, দরজা খুলতেও জানে না আটকাইতেও জানে না, দরজা খুলতে হলে দরজা খোলার নিয়ম আছে, দরজা বন্ধ দেখো তো খুলে ফের বন্ধ করো, আর খোলা থাকে দুই গা খোলা রাখো, এটা হলো দরজা, দরজাতে আসা যাওয়ার নিয়ম আদব, বন্ধ ছিল খুলে রাখা এটা খেলা, খোলা ছিল বন্ধ করে এটাও ঠিক না। হ্যাঁ জানো এটা তোমরা, এটার নাম দরজার আদব। ওই যে কুমিল্লার এক মহন আসা বলে আমি জানি না, দরজার আদব হলো যেখানে যে ঘরে ঢুকলাম তো দরজা বন্ধ ছিল তুমি ঢুকে ফের বন্ধ করে দাও, যদি খোলা ছিল তাহলে ঢুকে তুমি বন্ধ করবে না, খোলাই থাকতে দাও, কারণ যেই লোকেরা এখানে থাকে তারা নিজের সুবিধা মতোই এই ব্যবস্থাটা রাখছে, বন্ধ রাখছে অথবা খোলা রাখছে, কাজে তাদের যারা এখানে অবস্থানকারী তাদের সিদ্ধান্ত এবং সুবিধা এটা অগ্রাধিকার দিতে হবে, ওটার গুরুত্ব দিতে হবে, এটা ইসলামিক সামাজিকতা। তোমরাই জানো না অন্য লোকদেরকে কি বলবে, কুমিল্লা চশমাওয়ালা হুজুর খুব মাথা ধুলে বলে আমি জানি না, তোমার এই ত্রুটির স্বীকার করার জন্য তোমাকে অসংখ্য মোবারকবাদ, কারণ শয়তান অপরাধ করছে আর স্বীকার করে নেই। আদম আলাইহিস সালামের একটু ভুল হয়েছে, স্বীকার করে অনেক কাঁদছেন, আল্লাহ উচ্চ মর্যাদা দিয়ে দিয়েছেন। দোষ করার পরে স্বীকার না করা এই শয়তানের এই প্রভাব এটা, আর দোষের পর স্বীকার করা এটা আদমের আখলাকের প্রভাব। চলো চলো হযরত আবু বকরের নামে তিরস্কার করে সারা দুনিয়ার গালি বস্তা বস্তাকে এখন ভাগ্যে জুড়তেছে, কথা বুঝেন না, একদম বস্তা ভরা গালি প্রায় দেখি লিখতেই থাকে পত্রিকায় লোকেরা, এমন এমন বিশিষ্ট কলা মিস্টার লেখে যে সারা দুনিয়া কাঁপায় দিতেছে। এক ডক্টর সাহেব আবু বকর রাজিয়াল্লাহুর নামে তিরস্কার করে সারা দুনিয়ার পক্ষ থেকে এত সব সুনাম করে দিতেছেন, তাই না? এই কি জ্ঞানী হওয়ার লক্ষণ এটা, যে এমন এক কাণ্ড করল যে কাণ্ডের কারণে সারা দুনিয়ার গালি শুনতে হচ্ছে এবং চতুর্দিক থেকে লাঞ্ছনা কেবলই ঘিরে ধরতেছে। জ্ঞানী লোক এরকম কাজ করে না, যার পরিণাম এত বিপজ্জনক হয়। ফের বড় মিয়া শ্রদ্ধা করে না, শ্রদ্ধা করে দয়ার আলো, দয়ার আলো সে গোহরডাঙ্গা মাদ্রাসায় এক বুড়া হিন্দু লোক আসছে, বুড়া ধুতি পরা আর আস্তে আস্তে হাঁটে, চোখেও ঠিক মতো দেখে না। পরে মাদ্রাসার মাঠের মধ্যে জিজ্ঞেস করে, শামসু আছে? শামসু তো লোকজন বিরক্ত হইতেছিল, হিন্দু লোক কোন শামসুরে খোঁজ করে তো কেমনে বলবে, বলো যে কোন শামসু, বলে কেন এই যে আপনাদের এখানে প্রিন্সিপাল যে শামসু ও নাই, শামসুলের পরিধির অমল সম্পর্কে এই ভাষায় প্রশ্ন করতেছে। এবার হুজুরদের অবস্থা কি, ছাত্রদের অবস্থা কি, তারা তো পেরেশান যে ভাই কি ব্যাপার। কিন্তু হিন্দু অনেক বয়স্ক বৃদ্ধ, এজন্য তারা কিছু বলারও কোন সুযোগ নেই। পরে একজনে অনেক বিরক্ত হয়ে পরে একজন বলছে যে ওই ওই কামরাতে থাকেন প্রিন্সিপাল, উনি হাঁটতে হাঁটতে ওই কামরায় যখন পৌঁছছেন ওই কামরার সামনে সদস্য রহমতুল্লাহ আলাই তাড়াতাড়ি নিজের এই রুমালটারে বিছায়া দিচ্ছেন, বিছায়া ফের হিন্দুকে সেই হিন্দু ভদ্রলোককে ধরে না সে নিজের রুমালের উপরে বসাইছেন। পরে অনেকক্ষণ কথা, হুজুররা এসে ঘিরে বসে আছে, কিরে কি ব্যাপার স্যাপার, হিন্দু লোক তুমি তুমি করে বলে কেমন কথা। আর সে বলছে যে শামসু সেই তুমি যখন ছোট্ট ছিলে না তো তোমার ললাটের আলো দেখলে তখনই আমি বুঝেছিলাম তুমি বড় কিছু হবে, তুমি মহামানব হবে। তোমার ছোট্টবেলা তোমার লোলার দেখি আমি বুঝেছিলাম, এই হিন্দু লোক এসব বলতেছে। চতুর্শাহুদের তাকে আপ্যায়ন করলেন, হ্যাঁ না, সম্মান করলেন, পরে হিন্দু ভদ্রলোক চলে গেলেন। তারপরে সদস্য হুজুর ভয় তো সব চুপ, ওই লোক চলে যাওয়ার পরে এখন হুজুররা বললেন হিন্দু লোক, হুজুর তাকে এত সম্মান করলেন, আপনার রুমালি বিছিয়ে দিচ্ছেন কি এটা? বলে যে আরে এই হিন্দু ভদ্রলোকের নিকটই আমার শৈশবকালে আমি বাংলা পড়াশোনা করছিলাম, তার হাতেই আমার বাংলার হাতে করি, তাকে দিয়ে বাংলাতে আমার হাতে করি। হ্যাঁ, তো যেই লোকের নিকট থেকে আমি বাংলার জ্ঞান অর্জন করছিলাম, যার উসিলায় শতাধিক দিনী গ্রন্থ লেখার আজকে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, সেই লোকটাকে সম্মান পাওয়ার যোগ্য না? হ্যাঁ, এই একটা ভাষা শিখলাম যার নিকট থেকে, তাকেও যদি একজন জ্ঞানী লোক, হ্যাঁ না, একজন আদর্শ মানুষ এভাবে সম্মান করে, তাহলে বিশ্বের যারা শ্রেষ্ঠ জ্ঞানী তাদেরকে কতটা সম্মান করা উচিত? যে জ্ঞানী হয়, যে মানুষ হয়, সে নিজের সেই রকম সম্মানিত লোকদেরকে সম্মান করতে জানে। জ্ঞানী যে হয়, মানুষ যে হয়, সে সম্মানিতদের সম্মান করতে জানে। আর যে যে অজ্ঞান হয়, অমানুষ হয়, সে অজ্ঞানীদেরকে এবং সম্মানিতদেরকে সম্মান করতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকেও তৌফিক দেন এবং যারা পথ হারা তাদেরকেও হেদায়েত দেন, তৌফিক দেন। বস, আজকে কাফি লম্বা হয়ে গেছে মামলা। ওয়াহুর দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।